الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله، وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত রাজি। আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই দুরুদ পাকের ফজিলত আমরা শ্রবণ করে নিব। রহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হুজুর তাজুদ্দার রিসালাত, শাহিন শাহিন নবুয়াত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, গত পর্বে আমরা সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করেছিলাম আর মোটাপান হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, স্বাস্থ্য বেশি মোটা হয়ে গেলে যে সমস্যাগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। মোটা হওয়ার কিছু কারণ রয়েছে। মনে রাখবেন যে বেচারা এই রোগে আক্রান্ত রয়েছে, অর্থাৎ যে মোটা রয়েছে, শরীর বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, শরীরের গোশত বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তাকে দেখে হাসা, ঠাট্টা করা, বিদ্রুপ করা, অথবা শরীয়তের অনুমোদন ব্যতীত যে কোনোভাবে তার মনে কষ্ট দেয়া হারাম ও জাহান্নামে নিক্ষেপকারী কাজ। এছাড়া এটাও আবশ্যক নয় যে শুধু অধিক পানাহারের কারণে পেট বের হয়ে যায়। অনেক পেট ভরে খাওয়া ব্যক্তিও হালকা পাতলা গরনের হয়ে থাকে, যা আমরা দেখে থাকি, বুঝে থাকি। অনেকে খাবার কম খায়, তারপরও সে মোটা হয়ে যায়, ওয়েট বেড়ে যায়। তো সেজন্য শরীয়তের মধ্যে নিষেধাজ্ঞা রয়েছে যে আমরা কাউকে দেখে, মোটা ব্যক্তিকে দেখে, কারো পেট বেড়ে গেল তাকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। এটা তার মনে কষ্ট পেলে অবশ্যই আমরা গুনাহগার হব। তো দেখবেন অনেক পেট ভরে খাওয়া ব্যক্তিও হালকা পাতলা গরনে হয়ে থাকে। যাই হোক, বসে বসে দীর্ঘক্ষণ লেখাপড়া করার কারণে বা অফিসিয়াল কাজ করাতে, হেঁটে চলার পরিবর্তে শুধু মোটরসাইকেল অথবা কার ইত্যাদি যানবাহনের সফরের মাধ্যমে চারজন হয়ে বসে খাবার খাওয়াতে, চেয়ার টেবিলে পা ঝুলিয়ে খাবার খাওয়াতে, প্রচণ্ড গরম খাবার খাওয়াতে শরীরের ওজন প্রায় সময় বেড়ে যায়। আর যখন আমরা খাবার খাবো, খাবার খাওয়ার সময় প্রায় সময় বাম দিকে রাখতে, যেমন বসা অবস্থায় অথবা খাবার খাওয়া অবস্থায় বাম হাত মাটিতে বর দিয়ে, দেয়াল ইত্যাদিতে বাম পার্শ্ব দিয়ে হেলান দেওয়ার অভ্যাস ইত্যাদির কারণেও পেট ও শারীরিক ওজন বাড়তে পারে। যে পেটের কুফলে মদিনার উপর আমল করে না, অর্থাৎ ক্ষুধা থেকে কম খায় না, খুব ভালোভাবে পেট ভরে ভর্তি করে খাবার খায়, পিৎজা, পরোটা, নানা প্রকার তেল ও ঘিয়ে ভরা খাদ্য খাবার খায়, ফ্যাট জাতীয় খাবার খায়, আইসক্রিম ও ঠান্ডা পানীয় পেট ভরে ভরে খাওয়া আরম্ভ করে দেয়, তার ওজনও বেশি এবং পেটও বের হয়ে আসে। তবে তার এটা বোঝা উচিত যে আমি নিজেই আমার ওজন নিজেই বাড়াচ্ছি। লোকেরা সম্ভবত ঠান্ডা পানীয় সম্রোগের ক্ষতিকারক নয় মনে করে, অথচ 250 মিলিগ্রাম, 250 মিলিগ্রাম একটি ঠান্ডা পানীয় বোতলের মধ্যে প্রায় 7 চামচ চিনি থাকে। আর আইসক্রিম তো একটি চিনির বোমা। ভারী শক্তিধারী ব্যক্তিকেও ঠান্ডা পানীয় বোতল আইসক্রিমের দিকে দৃষ্টি দেওয়া অনুচিত, কারণ এটা তার জন্য এক মিষ্টি বিষ। বিশ্ব 3 বস্তু শরীরের ওজন বৃদ্ধি করে: ময়দা, চর্বি জাতীয় জিনিস ও মিষ্টি জাতীয় জিনিস। এই 3 জাতীয় জিনিস এটা আপনার শরীরকে বাড়িয়ে তোলে, ওজন বাড়িয়ে দেয়, আমাদেরকে অসুস্থ করে তোলে, সুস্বাস্থ্য আমাদেরকে থাকতে দেয় না। 1 নম্বর হচ্ছে ময়দা, 2 নম্বর চর্বি জাতীয় জিনিস, 3 নম্বর মিষ্টি জাতীয় জিনিস। আমাদের প্রায় প্রতিটি খাদ্যে 3টি বস্তু পাওয়া যায়। মানুষের শরীরের জন্য দৈনন্দিন খাদ্য তালিকায় এগুলো নির্দিষ্ট পরিমাণে হওয়া আবশ্যক। কিছু নির্দিষ্ট পরিমাণ রয়েছে, নির্দিষ্ট পরিমাণে হওয়া আবশ্যক। কার রক্তে সুগার বেড়ে গেলে যেমন অসুস্থ হয়ে থাকে, আবার যার প্রয়োজনের চেয়ে সুগার কম হয়ে যায় সেও অসুস্থ হয়ে যায়। লিমিট মোতাবেক যতটুকু দরকার ততটুকু থাকতে হবে। তাই যে পেট ভরে আহারকারী হবে তার পেটে এ 3টি বস্তুর পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি প্রবেশ করবে, যার ফলে তার শরীরের ওজন বৃদ্ধি পেতে থাকবে, আর এ কারণে অনেক রোগ ব্যাধিও হওয়া শুরু করে দিবে। অনেকের জন্মগতভাবে শারীরিক গঠন এরূপ হয়ে থাকে যে তারা যতই আহার করুক না কেন শরীর বৃদ্ধি পায় না, হালকা পাতলাই থেকে যায়। মানে নিশ্চয়ই এটা নয় যে তাদের কোনো রূপ ক্ষতি সাধন করে না। এসব লোকেরা অধিক খাবার খাওয়াতে পেটের গন্ডগোল, হৃদরোগ ইত্যাদি হতে পারে। হৃদরোগের কারণ যদিও অধিক খাবার খাওয়ার সাথে সম্পৃক্ত, দুশ্চিন্তার কারণেও হৃদরোগ হতে পারে এবং এতে মানুষ হার্ট ফেলও করতে পারে। যদি ময়দা, চর্বি জাতীয় দ্রব্য, মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া কমিয়ে দেওয়া হয় তবে বৃদ্ধ বয়সে তা উপকারে আসতে পারে। অর্থাৎ সময় থাকতেই আমাদের এগুলো কি করতে হবে, কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আর অভিধান মোতাবেক প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে 30 থেকে 40 বছর পর্যন্ত মানুষ যুবক অবস্থায় থাকে। 30 থেকে 40 বছর পর্যন্ত মানুষ যুবক অবস্থায় থাকে, 40 থেকে 50 বছর পর্যন্ত যৌবন ও বৃদ্ধাকালে মধ্যবর্তী সময় অর্থাৎ মধ্যবয়সী বলা হয়, আর এরপরে 50-এর পরেই বৃদ্ধকাল এসে যায়। উত্তম তো এটাই যে একদিনের শিশুও খাদ্য সতর্কতা অবলম্বন করা, তাছাড়া প্রাপ্তবয়স্ক হতেই খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণ করার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে হবে। যদি 30 বছর বয়সী হওয়ার পরও যাই হাতের কাছে আসে তাই খেতে শুরু করে তবে এর প্রতিক্রিয়া নিজে নিজে দেখতে পাবে বয়স বাড়ার সাথে সাথে। আর যতই বয়স বাড়তে থাকবে রোগ ব্যাধি প্রকট আকার ধারণ করা শুরু করবে। এ ধরনের মানুষের সুগার, কোলেস্ট্রল ইত্যাদি থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। 30 বছর বয়সের পর প্রায় বিভিন্ন ধরনের পরীক্ষা করানো উচিত, শারীরিক পরীক্ষা করানো উচিত, পরীক্ষা করিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে চলা উচিত এবং অবশ্যই নিজের শারীরিকভাবে মানসিকভাবে সেট হয়ে তারপরে সকল কাজকর্ম করা উচিত। আর চিকিৎসা করানোর সাথে সাথে প্রতি 1.5 মাস পর পর টেস্ট করানো উচিত। কোনো রোগ ধরা পড়লে টেনশন শুরু হবে, এটা ভেবে টেস্ট না করানো মারাত্মক ভুল। অনেক সময় আমরা দেখি যে আরে টেস্ট করানো দরকার নেই, টেস্ট করালেই কোনো রোগ ধরা পড়ে। অনেকে ডায়াবেটিস চেক করে না, আরে ডায়াবেটিস চেক করালে ডায়াবেটিস হয়ে যাবে, এরকম একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে। এজন্য আমরা ডায়াবেটিস চেক করাই না, অনেকেই ডায়াবেটিস চেক করে রাখতে হবে, দেখা উচিত যে আমার ডায়াবেটিস কি হাই না লো না নর্মালি রয়েছে। যদি হাই হয় তাহলে আমাদের খানা দ্রব্য যে রয়েছে কন্ট্রোলে আগেভাগেই নিয়ে আসতে হবে, আর যদি লো হয়ে যায় তাহলে খাবার দাবার একটু ভালো খেতে হবে, আর বরাবর থাকলে তাহলে বরাবর যেভাবে আমাদের খানা পিনা চলছে ওভাবেই চালাতে হবে। এটা মনে রাখবেন, রোগ ব্যাধির ব্যাপারে উদাসীন হওয়াটা রোগের প্রতিকার নয়, উদাসীনতা ভবিষ্যতের ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যারা ডাক্তারি পরীক্ষাগুলো করে না এমন অনেক বেচারা হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যায়, মুখের অর্ধাঙ্গ প্যারালাইসিস রোগের অভিযোগও শোনা যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুন, আমাদেরকে যেন পরীক্ষার সম্মুখীন না করেন। আমিন বিজাহি নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী শরীফের দর্শকবৃন্দ, পিজ্জা ও তৈল, ঘি দ্বারা প্রস্তুত বাজারের বিভিন্ন খাবার, ফাস্ট ফুড, এখন আমাদের ফাস্ট ফুড এটা আমাদের কালচার হয়ে দাঁড়িয়েছে। বেরোলেই, কোথাও ঘুরতে গেলে, যেখানেই আমরা যাই না কেন, অফিসে কাজ করছি বিকেলবেলা তো সন্ধ্যার পরে তো খাবার আগে তো সকালবেলা, যখন খুশি তখন আমরা বিভিন্ন জায়গায় বসে বসে ফাস্ট ফুড এগুলো খেতে থাকি। এর মধ্যে খুব দ্রুত শরীরের মেদ সৃষ্টি করে দেয় ফাস্ট ফুড গুলো, তা স্বাস্থ্যের জন্য সীমাহীন ক্ষতিকারক। বাজারের খাবারে প্রায় নিম্নমানের ও অনেক দিনের পচা বস্তু ব্যবহার করা হয়, বিশেষত গ্রীষ্মকালে ফাঙ্গাস নামক জীবাণু বিস্তার লাভ করে, যে কারণে ফুড পয়জনের শিকার হয়ে রোগাক্রান্ত মৃত্যুমুখে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আপনার আরব আমিরাত এর মধ্যপ্রাচ্য যেটাকে বলা হয়, যেখানে হোটেলের খাবারের মান খুবই উন্নত মানের করা হয়, সেখানকার ইংরেজি দৈনিক পত্রিকা খালিস টাইমস এর 2004 সালের 4ই আগস্ট সংখ্যার একটি সমস্যামূলক রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির হোটেলগুলোর ফাস্টফুড অর্থাৎ তৈল ঘি দ্বারা প্রস্তুত খাবার বিশেষত পিৎজা এ ব্যাপারে সীমাহীন নিন্দা করা হয়েছে। পত্রিকার ভাষ্য মতে আবুধাবির প্রায় হাসপাতাল ও ক্লিনিকে সপ্তাহে 3 থেকে 4 জন রোগী এমনই আসছে যারা পিৎজা ইত্যাদি খাওয়ার কারণে ফুড পয়জনে আক্রান্ত হচ্ছে। তাদের রোগের মধ্যে বমি, ডায়রিয়া, বদহজম, জ্বর, দুর্বলতা ও বিষণ্ণতাও রয়েছে। এক ডাক্তার বলেন, আগের সপ্তাহে আমার নিকট 3 জন রোগী এসেছেন, তারা প্রত্যেকেই পিৎজা খেয়েছেন। তাদের মধ্যে একজন 2 দিন পর্যন্ত ক্লিনিকে ছিল। এই রিপোর্টে আরো অনেক ডাক্তার বক্তব্য ছিল, প্রত্যেকের অভিমত মূল কথা হচ্ছে এটাই যে বাজারজাতকৃত যে খাদ্যগুলো রয়েছে, আপনার ফ্যাট জাতীয় যে খাদ্যগুলো রয়েছে, যা ফাস্টফুড আমরা গ্রহণ করে থাকি, পিৎজা, পরোটা ইত্যাদি ইত্যাদি বার্গার যেগুলো আমরা খেয়ে থাকি, এই খাবারগুলো আমাদের ফুড পয়জন সৃষ্টি করে দেয় এবং আমাদের বেধিকে আরো বাড়িয়ে তোলে, পেটকে খারাপ করে দেয়, শরীরকে মোটা করে ফেলে, স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখে না, অস্বাস্থ্য করে দেয়। তো ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, ফাস্টফুড ও ঘিয়ে ভাজা খাবার খাওয়াতে রক্তের মধ্যে কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যায়, আর কোলেস্টেরলের মাত্রা যদি বেড়ে যায় তো এই কোলেস্টেরলের প্রভাব রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র রগগুলোকে শক্ত সংকীর্ণ করে ফেলে, যার কারণে সর্বদা সরাসরি হৃৎপিণ্ডের ক্ষতিসাধিত হওয়ার সম্ভাবনা থাকে। যদি এ রোগী ডায়াবেটিক রোগও থাকে এবং তিনি যদি ধূমপানেও অভ্যস্ত হন তবে স্ট্রোক করার বেশি আশঙ্কা থাকে। শারীরিক সুস্থতার জন্য নির্ভেজাল টাটকা শাকসবজি খাবার আর ওজনের সাদৃশ্য বজায় রাখা অত্যন্ত জরুরি, কারণ এতে মেদ বৃদ্ধি ও অপ্রয়োজনীয় কোলেস্ট্রল আয়ত্তে রাখা সহজ হয়ে যায়। মনে রাখবেন, যখন রক্তের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাবে, বাজে কোলেস্ট্রল যেটা এসডিএল যে কোলেস্ট্রল রয়েছে এটা বেড়ে যাবে, তখন কিন্তু আমাদের এই যে শিরা উপশিরা গুলো শক্ত হয়ে যায়, আটকে যায়, রক্ত ঠিকমতো প্রবাহিত হতে পারে, হৃৎপিণ্ডে রক্ত যে প্রবাহমান অবস্থান থাকে এই অবস্থাটা ঠিক মতো কাজ করে না, সেজন্য আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, আরো অনেকগুলো কারণ আমাদের চলে আসে, ডায়াবেটিক থাকলে তো আরো সমস্যা হয়ে যায়। তো সেজন্য আমাদের নিয়মিত শারীরিক টেস্ট গুলো আমাদের করানো উচিত, আর এই ফাস্টফুড জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, মিষ্টি দ্রব্য জাতীয় খাবার, ময়দা জাতীয় খাবার, এই খাবারগুলো আমাদের কম খাওয়া উচিত, বাঁচা উচিত। আমাদের সিস্টেম ওয়াইজ মেনটেন করে, সিস্টেম মেনটেন করে আমাদের চলা উচিত। যেমন আমার জন্য কতটুকু মিষ্টি দরকার, কতটুকু আমাদের শরীরের জন্য একজন প্রাপ্ত বয়স্ক 30 বছর বয়স্ক মানুষের জন্য, 15 বছর বয়স্ক মানুষের জন্য, 40 বছর বয়স্ক মানুষের জন্য, 50 বয়স্ক মানুষের জন্য কতটুকু মিষ্টি দ্রব্য খাওয়া উচিত, কতটুকু ফ্যাট জাতীয় খাবার খাওয়া উচিত, কতটুকু তার ময়দা খাওয়া উচিত, কতটুকু ঝাল খাওয়া উচিত, কতটুকু আপনার এভাবে অন্যান্য খাদ্যদ্রব্য, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এভাবে খাওয়া উচিত, এই জিনিসগুলো আমাদের জেনে ডক্টরের পরামর্শ নিয়ে যদি আমরা চলি তাহলে ইনশাল্লাহ আমাদের সুস্বাস্থ্য হবে, আমাদের স্বাস্থ্য হানি ঘটবে না ইনশাল্লাহ তাআলা। এখন প্রশ্ন আসতে পারে, আগের দিনে তো এত কিছু ছিল না, এত রোগও ছিল না। মনে রাখবেন, আগের দিনে যেই টাটকা খাবার আমরা কোথায় পাবো, সেই খাঁটি দুধ আমরা কোথায় পাবো, সেই খাঁটি জিনিসগুলো কোথায় পাবো? আজকের যা কিছু খাচ্ছি আমরা আমাদের সমাজের মধ্যে কেমিক্যালে ভরপুর, তারপরে আপনার যে প্রয়োজনে ভরপুর, যে সবজি আসছে সবজির মধ্যেও যেই কেমিক্যাল গুলো দেয়া হচ্ছে, বাজারজাত করা হচ্ছে বেশিক্ষণ রাখার জন্য, বেশি দিন রাখার জন্য, কোলেস্ট্রল মধ্যে রাখা হয় এগুলো বাজারজাত করার জন্য, তো সেজন্য দেখা যায় যে এই খাবারগুলো খাওয়াতে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আগের দিনে ফ্রিজ ছিল না, এখন ফ্রিজের খাবার আমরা খাই, অনেক সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই। তো সেজন্য মদানী চ্যানেল দর্শকদের নিকট আরজ থাকবে যে আমরা নিজেদের খাবারগুলোকে আমরা অবশ্যই মেনটেন করব এবং খাবার মেনটেন করে চললে আমাদের শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। যদি আমরা ক্ষুধা থেকে কম খাই, পেটের কুফলে মাদিনা, যদি আমরা লাগিয়ে খাবার কম খাওয়ার অভ্যাস করতে পারি তাহলে ওজন বৃদ্ধি ও অনেক রোগ ব্যাধি হতে আমরা রক্ষা পেতে পারি। হাসপাতালে বিছানায় শুয়ে শুয়ে ডাক্তারদের পরামর্শ শুনে সতর্কতা অবলম্বনের পরিবর্তে কতনে উত্তম হতো যদি রহমাতুল আলামিন, শাফিউল মুজনিবিন, রসুলে আমিন, হুজুরিপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আলোকে আমরা এখন থেকে সতর্কতা অবলম্বন করা আরম্ভ করতাম। কেননা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ নিজের পেট থেকে অধিক মন্দ অন্য কোনো থালা পূর্ণ করে না। মানুষের জন্য কয়েক গ্রাস খাবার যথেষ্ট যা তার পিঠকে সোজা রাখবে। যদি এরূপ করতে না পারে তবে এক তৃতীয়াংশ খাবারের জন্য, এক তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ বাতাসের জন্য হওয়া চাই। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। তো এই যে হাদিস শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আর আমাদের পর্যন্ত এসেছে, যদি এই হাদিসে পাকের মধ্যে আমরা আমল করি তাহলে আমাদের দেখবেন আমাদের কোনো রোগ ব্যাধি হবে না। পেটকে আমরা তিন ভাগ করে ফেলি, এক ভাগ খানা, এক ভাগ পানি, এক ভাগ বাতাস। যদি আমরা এভাবে খানা খাই তাহলে দেখবেন আমাদের সুস্বাস্থ্য হবে, ইবাদতের মধ্যে স্বাদ পাবো, রিয়াজতে স্বাদ পাবো, কাজ কর্মক্ষেত্রে আমাদের কর্ম চঞ্চলতা বাড়বে, ইনশাআল্লাহ তাআলা দেখবেন রোগ ব্যাধি থেকে বাঁচবো। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে অন্যরকমের। ডক্টর বলবে, রুটিন দিয়ে দিবে, ডায়াবেটিস হয়েছে, এটা সকালে একটা ডিম কুসুম ছাড়া, দুপুরে দুই টুকরো গোস্ত দিয়ে ভাত, রাতে তো রুটি শুধু সামান্য পরিমাণে ভাজি দিয়ে সবজি দিয়ে খেতে হবে। এভাবে করে আমরা ডক্টরের রুটিন অনুযায়ী আমরা চলাফেরা করতে রাজি আছি, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন খাবারের ব্যাপারে, সেই দিক নির্দেশনা যদি আমরা পালন করতাম তাহলে হয়তো আমাদের এত ভোগ পোহাতে হতো না, এত রোগ হতো না, এত ডক্টরের কাছে যেতে হতো না, হসপিটালের বেডে পড়ে থাকতে হতো না, এত ঔষধ আমাদেরকে সেবন করতে হতো না। হয়তো আমাদের অনেকের দর্শক এরকম হবে যে শরীরের মধ্যে আমাদের রোগ ব্যাধি এমন হয়ে গিয়েছে যে আমরা এমন অবস্থা হয়ে গিয়েছে যে 8-10টা করে আমরা ট্যাবলেট খেতে থাকি, তারপর আমাদের রোগ ব্যাধি হতেই থাকে। প্রত্যেক সপ্তাহে আমরা ডক্টরের কাছে চলে যাই, তারপর আমাদের রোগ কমছে না, আমাদের বিমার কমছে না, আমাদের মেদ বুড়ি কমছে না, আমাদের সমস্যা যাচ্ছে না, সুস্বাস্থ্য অর্জিত হচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা সেই আগে থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করিনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে মুবারাকা, সেই হাদিসে মুবারাকা কিন্তু আমরা পালন করছি না। তো আমরা নিয়ত করিনি ইনশাআল্লাহ তাআলা যে সুনান ইবনে মাজাহ শরীফের চতুর্থ খণ্ডে যে হাদিসে মুবারাকা, যে পেটকে তিন ভাগ করা, এক ভাগ পানি, এক ভাগ খানা, এক ভাগ বাতাস, এই নিয়মে আমরা খাবার খাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদ্রাসার দর্শক বৃন্দ, যাদের ওজন বেশি রয়েছে তো তাদের প্রতি আমির আলী সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া কিছু পরামর্শ দিয়েছেন। কোন ল্যাবরেটরিতে গিয়ে হৃদরোগ সংক্রান্ত 4টি রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া উচিত যাদের ওজন বেশি হয়ে গিয়েছে, যেটাকে লিপিড প্রোফাইল বলা হয়। এই লিপিড প্রোফাইল এর মধ্যে কোলেস্ট্রলের টেস্ট অন্তর্ভুক্ত রয়েছে। 14 ঘন্টা খালি পেটে থাকার পর কোলেস্ট্রলের টেস্ট করালে এর ফলাফল সঠিক থাকে। 14 ঘন্টা খালি পেটে থাকতে হবে। সম্ভব হয় সোমবার দিন রোজা রেখে আমরা বিকালের দিকে যদি টেস্ট করাই তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। এই কোলেস্ট্রলের টেস্টটা আমরা করে ফেলবো, তাহলে দেখতে পারবো যে আমাদের রক্তে কোলেস্ট্রল কত রয়েছে। সুগার টেস্ট করিয়ে নিন, সৌভাগ্যের বিষয় হবে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রেখে ওই যে সূর্যাস্তের পূর্বে এই টেস্টগুলো আপনি করিয়ে নিতে পারেন, তাহলে মদিনা মদিনা হবে। এবং ডাক্তারের নির্দেশনা অনুযায়ী নিজের ওজন কমানোর ব্যাপারে চেষ্টা করুন। প্রত্যেক সুস্থ ব্যক্তির প্রতি 6 মাস পর পর এই পরীক্ষাগুলো, লিপিড প্রোফাইল, সুগার, এই কোলেস্ট্রল চেকগুলো প্রতি 6 মাস পর পর করিয়ে নেওয়া উচিত, যাতে রোগ বিস্তৃতি লাভ করার আগেই প্রতিকারের ব্যবস্থা নেওয়া যায়। ওজন কমানোর কিছু পদ্ধতিও রয়েছে। দেখুন, শরীরকে সুস্থ রাখার জন্য আমরা অনেকেই স্লিম স্মার্টনেস আমরা পছন্দ করি, সকলেই পছন্দ করি, হয়তো কেউ আমরা বেশি মোটা ব্যক্তিকে পছন্দ করি না, বেশি যারা ফ্যাট হয়ে যায় তাদেরকে আমরা পছন্দ করি না। তো এই স্লিম হওয়ার জন্য, মোটা থেকে বাঁচার জন্য, ওজন কমানোর জন্য সবজি, শাক সবজি খাওয়াটা খুব জরুরি। সবজিগুলো ব্যতীত যা রোগ সৃষ্টিকারী, যেমন আলু উত্তম নেয়ামত, তবে যেন শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করা হয়, তবে একজনের জন্য যেন শুধু 1 চা চামচ পরিমাণ হিসাব করে জৈতুন শরীফের তেল, অলিভ অয়েল দিয়ে রান্না করা হয়। হলুদ মরিচ মশলা দিতে পারবেন। প্রতিদিন 1 গ্রাম অর্থাৎ 1 চিমটি পরিমাণ হলুদ প্রত্যেকের খাওয়া উচিত। এতে ইনশাআল্লাহ তাআলা ক্যান্সার হতে রক্ষা পাওয়া যাবে, সুস্বাস্থ্য লাভ হবে। এখন ক্যান্সারের পরিমাণ বেড়েই চলছে। কোথাও ফুসফুস ক্যান্সার, কোথাও গলার ক্যান্সার, কোথাও মুখের ক্যান্সার, কোথাও পেটের ক্যান্সার, কোথাও আপনার ব্লাড ক্যান্সার, শুধু ক্যান্সারের রোগী বেড়েই চলছে আমাদের সমাজের মধ্যে। তো প্রতিদিন 1 চিমটি হলুদ খাওয়ার দ্বারা এই আপনার ক্যান্সারের প্রবণতা এটা কমে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক বেলার খাবারের উপরোল্লিখিত নিয়ম অনুযায়ী রান্না কিন্তু সবজি কমপক্ষে পূর্ণ এক বাসন খাবেন। যেভাবে রান্না করতে বলা হয়েছে যে সবজি আমরা জৈতুন শরীফের তেল অলিভ অয়েল দিয়ে রান্না করা হয়, হলুদ মরিচ মশলা এটা দিতে পারবেন, দিয়ে একটি পেয়ালা বানিয়ে নিন, এক পেয়ালা অথবা এক প্লেট এই আপনার সবজি খেতে থাকুন। যদি রুটি ও ভাত ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় তবে শুধুমাত্র অর্ধেক আপনার রুটি, শুধু আধা কাপ সাদা ভাত, ছোট্ট একখানা মাংসের টুকরো, এগুলো রুটিন ওয়াইজ আপনি খেতে থাকুন। যদি আপনি ফল ফ্রুটের সিজনে ফল খেতে চাচ্ছেন, আম খেতে ইচ্ছে হলে তবে সারাদিনে শুধু অর্ধেক আম, চা যদি পান করতে চান তাহলে আপনার তিক্ত চা পান করে নিন। তিক্ত চা বলতে এখন আমরা তো সবাই স্বাদের আশায় রয়েছি, আমরা চা পান করি, তো এর মধ্যে চিনি প্রচুর হতে হবে, দুধ পরিমাণ মতো হতে হবে যাতে আমাদের জিহ্বায় স্বাদ চলে আসে। মনে রাখবেন স্বাদ শুধু এই জিহ্বা পর্যন্ত, জিহ্বার নিচে যখন চলে যাবে তখন আর স্বাদ অনুভূত হয় না। সেজন্য তিক্ত চা, গ্রিন টি ইউজ করতে পারেন, অথবা কালিজিরার চা, অথবা আপনার মেহেন্দি পাতা রয়েছে শুকিয়ে তা দিয়ে চা তৈরি করে খেতে পারেন। চিনি না দিয়ে, চিনি ছাড়া চা আপনার খেতে পারেন। যদি তা পান করতে না পারেন তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এক কাপ চায়ের মধ্যে আপনার কেন্দুরিল একটি বড়ি মিশিয়ে আপনি খেতে পারেন। যদি ডায়াবেটিক রোগ থাকে তবে চিনির পরিবর্তে চায়ের পরিমাণ মতো মধু দিতে পারেন। সালাদ, শশা জাতীয় যে শশা রয়েছে এগুলো, খিরা রয়েছে ইত্যাদিও বেশি পরিমাণে ব্যবহার করুন। সব ধরনের খাবার ও তরকারি জৈতুন শরীফের তেল অর্থাৎ অলিভ অয়েল ব্যবহারই উত্তম হবে, অন্যথায় আপনার ভুট্টার তেল রয়েছে তাও সামান্য পরিমাণ ব্যবহার করুন। খাবারের পূর্বে তরকারির পেয়ালার উপর থেকে চামচ দিয়ে তেল এমন ভাবে নিয়ে ফেলুন যাতে এক ফোঁটা অবশেষ না থাকে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে তরকারি পাকানো হয়ে গিয়েছে তো তরকারির উপরে তেল চুপ চুপ করছে, অথবা ঝোল বুঝাচ্ছে না, এর মধ্যে সব কি তেলই বুঝাচ্ছে, তো ওই তেলগুলো আমরা না খাই, তেলগুলো উঠিয়ে রাখি। তবে শরীয় অনুমোদন ছাড়া এ তেল ফেলে দেয়া অপচয় গুণা, এগুলো পুনরায় রান্নার কাজে ব্যবহার করুন। ভাত, গরু ছাগলের মাংস, ঘি, মাখন, ডিমের জর্দা, কেক, পেস্ট্রি, কোকো চকলেট ও টফি, বেকারির তেলে ভাজা খাদ্য সামগ্রী, ক্রিম লাগানো অথবা মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি আইসক্রিম, ঠান্ডা পানীয়, বেগুনি, বেসন দ্বারা যারা যেটা তৈরি হয় বেসন দিয়ে, এই বেসন মিশিয়ে তৈরি খাবার, কাবাব, সমুচা ইত্যাদি, ওই ধরনের প্রতিটি বস্তু যাতে ময়দা, চর্বি ও মিষ্টতা অন্তর্ভুক্ত রয়েছে তা থেকে আপনি বেঁচে থাকুন। ইনশাআল্লাহ তাআলা ওজন কমতে শুরু করবে আর আপনি ইনশাআল্লাহ তাআলা স্মার্ট হয়ে যাবেন। ডাক্তারের নিকট খাদ্য তালিকা পাওয়া যায়, আপনি যে কোনো ডায়াবেটিক বিশেষজ্ঞ যারা রয়েছে অথবা ডাক্তার যারা রয়েছে তাদের নিকট খাদ্য তালিকা পাওয়া যায় যে আপনার জন্য কি কি খাওয়া দরকার। এই খাদ্য তালিকা এর মাধ্যমে ওজনের সাদৃশ্য ঠিক রাখতে পারবেন। নিজের ডাক্তারের সাথে পরামর্শ করে ওজন কমানোর খুবই উত্তম পন্থা রয়েছে। যত সম্ভব এক ডাক্তারের কাছ থেকে সর্বদা চিকিৎসা করানো উচিত, বারবার ডক্টর চেঞ্জ করা। আমরা অনেকেই ডক্টর চেঞ্জ করি, এটা ভালো লাগছে না, অপরকে 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 অপরকে, এভাবে নয়। একজনকেই আপনি সিলেক্ট করুন, ওনাকেই আপনি সবসময় দেখাতে থাকুন। এতে এই উপকার হবে যে ডাক্তার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হয়ে যাবেন, চিকিৎসা উত্তম পন্থায় করা সম্ভব হবে। আর যদি ডাক্তার বদলাতে থাকেন তাহলে প্রতিটি নতুন ডাক্তার প্রথম থেকে চিকিৎসা করা শুরু করবেন আর আপনি বারবার প্রত্যেকের নিজ স্বার্থ সিদ্ধির বস্তুতে পরিণত হবেন। তো এজন্য আমাদের উচিত হচ্ছে এই যে খাবারের রেসিপিগুলো বলা হলো, খাবারের জিনিসগুলো বলা হলো, এর উপর যদি আমরা মেনটেন করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমাদের দেখবেন সুস্বাস্থ্য আমাদের হবে। এখন আমাদের সমাজে একটা কালচার হয়ে গিয়েছে, কোথাও বেড়াতে গেলে, কোথাও বন্ধুর সাথে আড্ডাতে বসলে ঠান্ডা পানীয় আমরা খেয়ে থাকি। ঠান্ডা পানীয় বলতে কোল্ড ড্রিঙ্ক যেটাকে বলা হয়, এই কোল্ড ড্রিঙ্ক আমরা করে থাকি, এনার্জি ড্রিঙ্ক আমরা করে থাকি। এগুলো শরীরের জন্য এত ক্ষতিকর, এত ক্ষতিকর। আমি দর্শকদেরকে বলবো আমির আলী সুনার দামাত বরকাতুন আলিয়া এর একটি লিখিত রিসালা, ফিরাউনের স্বপ্ন, এর শেষের দিকে এই কোল্ড ড্রিঙ্ক এর কিছু ধ্বংসলীলা লিপিবদ্ধ রয়েছে। আমি আরজ করব দর্শকদেরকে যে এটা পাঠ করে নেবেন, আর আশা করছি যে ইনশাল্লাহ তারা সুস্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে, এই কোল্ড ড্রিঙ্ক এর ক্ষতিসমূহ ইনশাল্লাহ তারা আলোচনার করার চেষ্টা করব যাতে করে দর্শকদের ই হয়ে যায়। ইনশাল্লাহ আমাদের সাথে যদি থাকেন আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাল্লাহ তাআলা, আমরা জানতে পারবো, বুঝতে পারবো আমরা সুস্বাস্থ্য লাভের জন্য আল্লাহ তাআলার এই নিয়ামত সুস্বাস্থ্য একে ঠিক রাখার জন্য আমরা অনেক কিছুই তো করে থাকি। তো এই খাদ্য তালিকাগুলো আমরা ঠিক রাখবো, যা সামনে আসে তা খেয়ে নেয়া, যা সামনে আসলো তা খেয়ে নেয়া, যেখানে যা আসলো খেয়ে নেয়া। আরে ভাই খাও না, একদিন খেলে আর কি হবে, না একদিন খেয়ে নিলেন, এই একদিন খেলেন তো লোভ লেগে গেল, এখন আরেকদিন খেতে দিল চাইবে, আরেকদিন খেতে দিল চাইবে। তো নফস এমন একটা জিনিস, নফস যা চাইবে তা দিতে নেই, এর বিপরীত করা। কারণ বুজুর্গানের দিন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে যখন নফস যা চাইতো তা দিত না, বুজুর্গানের দিন নফসে যা চাইতেন তা দিতেন না। নফস যদি এখন চাইতো যে খেজুর খাবো তো খেজুর খেতেন না, নফস যদি চেত যে এখন গোস্ত খাবো তো গোস্ত দিতেন না, নফস যদি চাইতো যে এখন এভাবে খানা খাও এভাবে দিতেন না, নফসের বিরোধিতা করতেন। সেজন্যই তারা আল্লাহ তাআলার মহান সান্নিধ্যে যেতে পেরেছেন, আল্লাহ তারা ওলি হতে পেরেছেন, বন্ধু হতে পেরেছেন। তাই তো আমরা তাদেরকে সবসময় স্মরণ করে থাকি, তাদের পদাঙ্ক অনুসরণ করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। মাদানী সাহেব দর্শক বৃন্দ, অনুষ্ঠানে আল্লাহ তাআলা নিয়ামত রাজি, এর আজকের বিষয় ছিল সুস্বাস্থ্য। গত পর্বেও শুনেছি, এই পর্বেও শুনেছি, আশা করি আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা এই সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করব, আরো কিছু মাদানী ফুল আরজ করব, এবং আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া, তার শাহজাদা হুজুর, তার হুবাইদ রেজা আত্তার ইয়াল মাদানী, ওনাকে যে চিঠি প্রদান করেছিলেন সুস্বাস্থ্যের ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেটাও ইনশাআল্লাহ তাআলা শোনানো হবে অনুষ্ঠানের মধ্যে। আমাদের সাথে থাকুন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আগামী অনুষ্ঠানে চেষ্টা করব সেটা শোনানোর জন্য। এবং আপনাদের অভিমতও আমরা চাচ্ছি, অনুষ্ঠান সম্পর্কে অনুষ্ঠান কেমন লাগছে আপনাদেরকে, সেই অভিমত আমাদেরকে জানাবেন feedback@madanichannelbangla.tv এই ইমেল আইডিতে, অথবা কল করে, SMS করে, হোয়াটসঅ্যাপ করে এর মাধ্যমে জানাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করি, আমিন। বিজাহিন নবীল আমিন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন।